শবনম হায়দার শর্মী, আপনি তো বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ভাগ্নে, তো আপনি কি একটু বলবেন আপনার মামার ব্যাপারে, আপনার কি ধরনের স্মৃতি রয়েছে তার সম্পর্কে একটু আমাদের শ্রোতাদের জানাবেন কি?
আমার মামা হুমায়ুন আহমেদ, আমার মা হচ্ছে সুপ্রিয়া হায়দার, আমার বড় মামার পরেই আমার মা, এবং বড় মামার অনেক বইতেই আমার মার কথা আছে। মার ডাকনাম হচ্ছে শেফু, আর আমরা কাজিনরা মোটামুটি সবসময় একই সাথে থাকতাম, কারণ বড় মামার বড় মেয়ে হচ্ছে নৌকা, আর ও আর আমি সমান, ও আর আমি একই সাথে পড়াশোনা করছি। আর ও সব নর্মালি আমরা বড় মামার সাথে বেশ ক্লোজ ছিলাম, মানে বড় মা হুমায়ুন আহমেদ খুব বিখ্যাত মানুষ, ওরকম একটা জিনিস আমাদের মধ্যে ঠিক হয় নাই। বাবা মা সবসময় আমাদের ঈদের জন্য স্পেশাল কিছু করতো, এবার ঈদটা আমরা খুব মিস করছি, মনে হচ্ছে যে এটা ঈদই না। তারপরে অনেক ঘটনা আছে, যেমন আমরা যখন ছোট, খুবই ছোট, ধর আমি যখন ক্লাস 3-4 পড়ি, তখন বড়মামা আমাদের বাসাতে, বড়মামার বাসায় তখন নতুন ভিসিআর আসে আর কি, তখন ভিসিআরটা একটু রেয়ার ছিল, এখনকার মতন না। তখন বড়মা সিনেমা দেখাতো আমাদেরকে, পরে তখন আমার সব কাজিনরা, আমি, নোভা, শিলা, আমার একটা কাজিন সুচি, আমার বোন অমি, বিপাশা, আমরা মোটামুটি সমান সমান না হলেও মানে আমাদের একটা গ্রুপ ছিল আর কি, আমরা একসাথে থাকতাম। আর বড়মা নানা রকম পান করতো আমাদের, যেমন একটা হচ্ছে বড়মা যদি কখনো বকা দিত, তো আমরা যদি কখনো কাঁদতাম, তাহলে আমরা একটা খুব ভালো গিফট পেতাম, সেটা স্পেশাল গিফট, আমরা বড়মা সাথে দোকানে গিয়ে যেটাই চাই সেটা কিনতে পারতাম। তো আর তখন পরে আমাদের অবস্থা এরকম হলো, বাবা মার মানে বকা অতটা পেতাম, এটা রেয়ার ছিল, কিন্তু পেলেই যদি আমরা কেটে ফেলি তাহলে এটা সিস্টার ছিল। তারপরে আমরা বকা খেলেও আমরা মানে খুশি হয়ে যেতাম যে এখন একটা গিফট পাবো, এরকম একটা ব্যাপার ছিল, সেটা খুব মনে পড়ে। তারপরে ঈদে আমাদের সাধারণত আমি আর নৌকা মানে বাবা মা মেয়ে একই রকম জামা পেতাম, বাবা মা আমাদেরকে ঈদে পুরো ফ্যামিলিকেই ঈদে টাকা দিত, নাহলে জামা কিনতে চাইলে আমার যে মামি আমরা সবাই একসাথে মিলে জামা কিনতাম, এরকম একটা ব্যাপার ছিল। আর আমাদের অনেক কিছু ছিল, যেমন ঈদের বড় মামা আমাদেরকে সবকিছু নতুন কিনে, এটা একটা ফান ছিল, যেমন আমরা ঈদের চিরুনি কিনতাম, শ্যাম্পু কিনতাম, সাবান কিনতাম, ঈদের জুতা স্যান্ডেল তো কমন, এরকম আমাদের একটা ঈদের বাক্স থাকতো, সেই বাক্সের মধ্যে আমরা সব র‍্যাপিং করে জিনিসপত্র ঢুকাতাম। তারপরে ঈদের সালামির ব্যাপারটা ছিল, বড় মা যার যা বয়স তার ডাবল টাকা দিত, আমাদের বয়স যদি তখন 6 হতো আমরা 12 টাকা পেতাম, মানে এই টাইপের একটা ব্যাপার ছিল, এগুলো খুব ফান হতো। ঈদের দিন রাতের বেলা আমাদের সবসময় নানুর বাসায় যেতে হতো পল্লবী, যেটা আমাদের মোটামুটি নিয়ম ছিল, যে যেখানে থাকি রাতে নানুর বাসায় আসবো। তখন বড় মা এক ধরনের লটারি করতো, সেখানে একটা গিফট থাকতো, সবার নাম উঠতো আর নাম লেখা থাকতো আর কি, নাম লেখা থাকতো একটা বক্সের মধ্যে। তো আমার নানু সেই একটা একটা করে নাম তুলতো, লাস্টে যার নাম থাকতো সে গিফটটা পেত। গিফট একটা মজার একটা গিফট থাকতো, অনেক সময় চকলেট কিংবা খেলনা কিংবা কোনো শোপিস এটা কিংবা টাকা, এটা ঠিক নাই বলার, মানে তখন আমাদের খুব ফান হতো যে লাস্টে যে থাকতো সে পাইতো, এরকম একটা ব্যাপার ছিল। এই তো গেল বর্মার সাথে মজার ঘটনা। আর বর্মা হচ্ছে আমার বাবার মতনই, মানে গার্জিয়ান টাইপেরই ছিল। তো যেমন আমাদের বিয়ে হলো, তখন আমার যখন বিয়ে হলো তখন বেশ আগে, আদনান তখন স্টুডেন্ট, আমার সেম ইউনিট, তো ও তখন আমাদের বিয়ের পরে আমাদের একটা বিয়ের রিসেপশন হলো নুহাসে, তো আমি তখন পালকিতে করে গেলাম, এই জিনিসগুলো খুব মনে পড়ে। আমি ভাই জীবনে ফার্স্ট আর লাস্ট পার্টিতে চলছি আর কি, তারপর ব্যান্ড পার্টি বর্মা নাটকে, আমাদের যেরকম ব্যান্ড পার্টি থাকে সেরকম ব্যান্ড পার্টি ছিল, নুহাস পুরো লাইটিং ছিল, এগুলি এখন সব স্মৃতি আর কি।
আপনার মামা হুমায়ুন আহমেদ তো একজন বরেণ্য সাহিত্যিক ছিলেন, নাট্যকার, চলচ্চিত্রকার, এইসব হিসেবে উনি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন, তো আপনার মামার সঙ্গে কি কখনো এইসব বিষয় নিয়ে আলাপ হতো, যে আপনার মামার সম্পর্কে বাইরেও একজন সাহিত্যিক কিংবা চলচ্চিত্রকার হিসেবেও কখনো আপনাদের মধ্যে কথা হয়েছে কি?
আমাদের আসলে ওইভাবে না, মানে আমাদের তো মানে চলচ্চিত্র এগুলি বাইরের মানুষের কাছে অনেক বড় ব্যাপার হয়, আমাদের কাছে বর্মার যে পার্সোনাল সম্পর্ক ছিল এটাই বেশি ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, আমরা দেখতাম বইমেলায় বর্মার সাক্ষাৎকার নিচ্ছে, কিংবা আমরা বর্মার লিখতেছে, আমরা একটা পেজ লিখে লিখে রাখতেছে, আমি আমার আর নোভাই বেশি, আমি আর নোভার সঙ্গে সঙ্গে পড়ে চলতেছি প্রুফ গুলি বই বের হওয়ার আগেই, মানে এই টাইপের একটা ফিলিংস ছিল। তারপরে মাঝে আমাদের ভূতের গল্প হতো, বড় মামা আমার মেধু মামা ইকবাল মামা ছোট মামা শাইন মামা তারা সবাই খুব ফান করে মজা করে ভূতের গল্প হতো, আমাদের ভয় দিত কিন্তু আমরা মজা করে প্ল্যান শেয়ারও করতাম রাতে। এগুলি আমাদের আসলে বেশি সাহিত্য, ওগুলি নিয়ে আমাদের আসলে তেমন করে আলাদা করে বড় মামার সাথে তেমন কোনো কথা হয়নি। তো যেমন সুনীল গঙ্গোপাধ্যায় যখন আসলেন, তারপরে সমরেশ মজুমদার, তাদের সাথেও আমাদের যোগাযোগ ছিল, সেটা বর্মমার জন্যে। তখন বর্মমা বলতো যে দেখো তোমাদের প্রিয় সাহিত্যিক যে সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা সমরেশ মজুমদার বাসায় আমাদের বাসায় আসে, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমরা আমি তখন তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, এই টাইপের। কিন্তু বর্মমার ব্যক্তি বিশেষে বর্মমা কেমন এগুলি নিয়ে আমাদের সাথে কখনো, বর্মমা আমাদের কাছে বর্মমাই সাহিত্যিক, হ্যাঁ সেটা বোধ হয় আমরা ফিল করতাম, বর্মমার বই পড়তে আমরা ভালো পছন্দ করি, এখনো অসাধারণ লাগে, কিন্তু ওইটা নিয়ে আলাদা করে আসলে কখনোই কথা হয় না। মানে বর্মা আমাদের কাছে মেইন মামা, সেটাই আমাদের আসল ছিল।
আপনার তো সুনীল গঙ্গোপাধ্যায় আপনি যে বললেন যে পশ্চিমবঙ্গের অনেক লেখকের সঙ্গে আপনাদের কথা হয়েছে আপনার বড় মামার সৌজন্যে, তো আপনি কিভাবে আসলে মূল্যায়ন করেন একজন একজন ভাগ্নে হিসেবে আবার একজন পাঠক হিসেবেও, আপনি আপনার মামাকে কিভাবে মূল্যায়ন করেন?
বড় মামার লেখার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, বড় মামা খুব মানে সহজ সরল ভাষায় লেখে, মানে আমার বইটা পড়ে একটু চিন্তা করতে হয় না, জাস্ট আমি পড়লেই খুবই ইজি একটা লেখা, আর তার ভিতরে অনেক গভীর কথা থাকে। আর আমি এটা বলতে পারি আমার যদি বড় মামা একটা নতুন বই, আমার মেঝু মামা ইকবাল মামার একটা নতুন বই, আর সুনীল গঙ্গোপাধ্যায় আমার প্রিয় রাইটার, তার একটা নতুন বই থাকে, তিনটা নতুন বই আমার হাতের কাছে থাকে, আমি ফার্স্ট আমার বড় মামার বইটা দিয়ে শুরু করব, কারণ তার লেখা আমার কাছে একটা অন্যরকম জিনিস, এটা জাস্ট আটকে রাখার মতন একটা চুম্বক টাইপের জিনিস, যেটার সাথে অন্য কিছু তুলনা করা যায় না।
উনি তো নুহাশপল্লি গড়ে তুলেছেন, তো আপনার কি মনে হয় যে প্রকৃতির সঙ্গে আপনার বড় মামার একটা সম্পর্ক, একটা ভিন্ন রকমের সম্পর্ক ছিল যে কারণে উনি নুহাশপল্লি গড়ে তুলেছিলেন?
হ্যাঁ ছিল, বড় মামার গাছ গাছালি খুব পছন্দ করতো, আয়ুর্বেদে অনেক বই ছিল বড় মামার বাসায়, আমরা দেখছি বড় মামা জানতো এই গাছের পাতার সাথে এটা হয় কিংবা এটা, এগুলি বড় মামার বেশ অনেক আইডিয়া কি বলবো নলেজও ছিল এইসব ব্যাপারে। হ্যাঁ বড় মামা প্রকৃতির পছন্দ করতো, নর্মালি তো বোধ হয় সব সাহিত্যিকরাই প্রকৃতি পছন্দ করে, আমার ধরনের বিহিতে পিছনে লেখা পড়লেও আমি প্রকৃতি একটা অনেক বড় অংশ। আর নুহাসটা বর্মা মনের মতন করে সাজাইছিল আসলে, যে বৃষ্টিতে ভিজার জন্য বৃষ্টি বিলাস, তারপরে পুকুর, সে পুকুরে ধর মাছ, মানে ওইটা বর্মার মনের মতন, বর্মার রাজ্য।
আপনার মামা তো রসায়নের একজন অধ্যাপক ছিলেন, তো আপনি কখনো জিজ্ঞেস করেননি যে কেন তিনি রসায়নের অধ্যাপনা ছেড়ে সাহিত্যের মতো একটা জগতে প্রবেশ করলেন?
আমার ধারণা সাহিত্যটা মাদার ফ্যামিলির রক্তে আছে, কারণ আমার নানাও লিখতেন, আমার নানা কোনো বই একটা বই আমরা বোধহয় পড়ছি, কিন্তু অন্য বইগুলি পাণ্ডুলিপিগুলি স্বাধীনতা যুদ্ধের সময় নষ্ট হয়ে যায়, লুট হয়ে যায়, ছিঁড়ে যায়, আমি কাজে ওইটা বোধহয় মাদার ফ্যামিলির যত থেকে আছে, আমার নানিরও তো একটা বই দেওয়া হয়েছে। আর মাদের তিন ভাই বোনও ভাইরা তো সবাই লেখে, আমার খালারও একটা বই রয়েছে বর্মার উপরে, আমার বোনও লেখে, আমার ধারণা সবাই কম বেশি লেখার সাথে জড়িত, তবে রক্তই ছিল কিংবা সাহিত্যের প্রতি ভালোবাসা, কারণ মাদের বাসায় প্রচুর বই ছিল, মারা যখন ছোটবেলা ছিল তখন তাদের বাসা ভর্তি বই, মানে বই আমাদের খুবই একটা পছন্দের জিনিস, আমি এখনো মানে একটা বই এখানে জার্মানিতে এসে অত বেশি বই পাই না, এটা খুব বেশি মিস করি। আমার ধারণা সাহিত্য বর্মার রসায়ন সাহিত্য থেকে এটাতে আসার মূল কারণ সাহিত্য মামার বিশ্বাস মামার মধ্যে ছিল।
আচ্ছা মুক্তিযুদ্ধ নিয়ে তো উনি বই লিখেছেন বেশ কয়েকটা বই, তো আপনার কি মনে হয় যে কখনো কথা হয়েছে আপনার সঙ্গে বড় মামার যে মুক্তিযুদ্ধ নিয়ে ওনার চিন্তা ভাবনা কেমন ছিল?
মাদের খুব আপনি কথাটা আমি জানি না, মানে মাদের সে সময় একটা খুব ভয়াবহ টাইম যাচ্ছিল, আমার নানা ছিল না, আমার মারা আমার মারা তখন ইয়াং এইজ, আমার বয়স সম্মত 20 আর আমার পরের খালাটা 18, ওই সময় এই এইজের মেয়েদের খুব মানে বিপজ্জনক ছিল সত্যি কথা বলতে, তখন বড় মামারা এখানে সেখানে শেল্টারের জন্য ঘুরে বেড়াতো, মানে যখন আমার নানা মারা যান আমার বাসার লুট হয় পিরোজপুরে 71-এ, তখন তাদের খুবই খারাপ একটা সময় ছিল, বড় মামা ইকবাল মামা তখন স্টুডেন্ট ছিল, এবং তখন তারা ওই ধরনের ঠিক এক্সাক্টলি ওরকম এই ঘটনাগুলি আমাদের কাছে শুনছি তারা কি করছে, আর মানে মুক্তিযুদ্ধটা ফেস করছে তারা একটা মানে একটা জিনিস জেনে গেছে আর তারপরের জেনারেশন, যেমন আমরা মানে আমরা কখনোই এটা সেই জিনিসটা ফিল করতে পারবো না, এই টাইপের কথাবার্তা আমাদের হতো তখন মারা কি করতো, কিংবা আমার বড়মামা বল তখন মানে কিভাবে লুকায়ছিল, এটা মানে একটা এই টাইপের কথাবার্তা, কিংবা তখন কি দেখছে এই টাইপের কথাবার্তা হতো আমাকে এবং নোভাকে বড়মামার ছোটবেলায়। বড়মামার বড়মামি আমাদেরকে একটা ছড়া গান শিখাচ্ছিল, এটা বাইরে আসে নাই, সেই ছড়া গানটা শুরু এবং কথা বড়মামার, সেই ছড়া গানটা ওদেরকে আমরা আমি শিখাইছি আর কি মেইনলি, মানে গানের চার পাঁচ লাইনই আমাদের মনে আছে, সেটা অনেক আগে যখন আমার বয়স 5-6, আমার বাচ্চার বয়স এখন 5, তো ওরা এটা গানটা গিয়ে শোনাবে।
হ্যালো
হ্যালো হ্যালো
হ্যালো কে এহা? আচ্ছা কেমন আছো?
ভালো আছি।
তুমি একটা চমৎকার ছড়া শিখেছো না তোমার আম্মুর কাছ থেকে, তো তুমি কি তোমার নানাকে নিয়ে তোমার নানার ওটা লেখা, তুমি কি আমাকে একটু পরে বলে শোনাতে পারবে এই ছড়াটা একটু?
একটি পাখির গল্প বলি শোনো, একটি পাখির গল্প বলি শোনো, তোমায় গল্প বলি শোনো, সে পাখিটির পাখা রঙে আঁকা, সে পাখিটির পাখা রঙ আঁকা, তার চোখ দুটি কালো, তার চোখ দুটি কালো।
চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ হ্যাঁ তোমাকে, তুমি খুব ভালো ছড়া বলো এবং তোমার কণ্ঠ খুব সুন্দর।